Quanto si è dato quando si è rivolto da una cosa ancora si dà in quanto di base di Gokuma di Dosakor Gopalantro Gattove Gurudeve Nirdesh Anusare ধ্যানক্রম ঠিকঠাক ভাবে করে জপ করে তিনি যা কিছু ইচ্ছা যা কিছু মনের বাসনা তা তিনি পূর্ণ করতে চলেছেন। গুরুদেব তিনি বলেছিলেন হে গোপকুমার এই মন্ত্র জপ করলে পর তোমার মনের যত যত ইচ্ছা তা পরিপূরণ পরিপূর্ণ। গোপকুমার একদম সাধারণ গোপাল ছিল, গোচারণ করতে অর্থাৎ রাখা উচিত। এই তো চিরপুরে গোবর্ধনে তার জন্ম হয়েছিল, সাধুর কৃপায় কিনা সম্ভব হয়। গুরুদেবের কৃপায় অতি বানায় আসে অনেক কৃচ্ছ সাধনার মাধ্যম থেকে প্রাপ্ত হওয়া যায়, সেটা গুরুদেব বা সাধু কৃপা করলে সেটা অতি অনায়াসে প্রাপ্ত হয়, একদম স্বাভাবিক ভাব। শ্রীমৎ ভগবান পদ্মপুরাণে বলছেন মহাত্মার মধ্যে যে কারোর প্রতি যদি গুরুদেব আরে গুরুদেব বা সাধুর মধ্যে কোনো ভেদ নেই, কোন প্রকার ভেদ নেই। দেখুন শাস্ত্রে বলছেন সাধু শাস্ত্র গুরুবার, প্রথমে সাধুকে নেওয়া হয়েছে, তারপরে শ্রীমৎ ভাগবত সাধু শাস্ত্র ভাগবত আদি আছে। সাধু শাস্ত্র গুরুবাক্য, গুরুবাক্য তৃতীয় নম্বরে রাখা আছে। কেন? গুরুদেবে যদি সবকিছু হবে তাহলে গুরুদেবকে তৃতীয় একেবারে অন্তিম চরণে রাখা হয়েছে। শাস্ত্রকে মধ্য দেশে অর্থাৎ মাঝখানে রাখা হয়েছে, কারণ মধ্যস্থ করিয়া বিচার কবিরাজ গোস্বামী মধ্যস্থ করিয়া বিচার সাধু যিনি বাস্তবিক সাধু হবে তিনি শাস্ত্রের বাইরে কিছু বলবেন, যিনি প্রকৃত গুরুদেব হবে তিনি শাস্ত্রের বাইরে কিছু বলবেন, মধ্যস্থ করিয়া বিচার। সাধু যে কথাটি বলছে সেটা শাস্ত্রে থাকতে হবে, গুরুদেব যে কথাটি বলছে সেটাও শাস্ত্রে থাকতে হবে, তা নাহলে সেই কথার কোনো দাম নেই। তাহলে সৎ গুরুদেব বা সাধু কোন প্রকার ভেদ নেই, গুরুদেবের যেমন সম্মান একজন সাধু তদ্বার সম্মান। এম বিধ সৎ নির্লোভী সাধু বা গুরুদেবের বাণকে কেউ যদি লক্ষ্য করে চলে তাহলে এই পৃথিবী কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা অতি অনায়াসে লাভ করা যায়। বৈকুণ্ঠম ইয়োগি দুর্লভম, যে বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়ার জন্য কত প্রকার সাধনা যা ভাষায় বর্ণনা করে, যদি সাধু বা গুরুদেবের কৃপা হয় সেই অতি সুদুর্লভ বৈকুণ্ঠ গোলোকধাম বনাতে প্রাপ্ত হতে পারে। গোপ কুমার তিনি তার শ্রী গুরুদেবের নিকট হতে দশাক্ষর শ্রী শ্রী মদন গোপালের মন্ত্র প্রাপ্ত হয়ে তিনি কিনা করছেন, তিনি রাজাও হয়েছে, গত দিবসে আমরা শ্রবণ করেছি। রাজা হয়েও সেখানে মনের শান্তি নেই, সেখানেও বাদ বিচার, প্রসাদে স্পর্শাদি দোষ দেখলেন। সাধুরা বললেন, হে গোপ কুমার, যদি তোমার প্রসাদে স্পর্শ দোষ তুমি যদি না দেখতে চাও, যে প্রসাদ স্পর্শ করলে কোনো অবস্থাতে সেটা অশুদ্ধ হয় না, তাহলে তোমার জন্য মনে করি জগন্নাথ ক্ষেত্র সেটা তোমার জন্য উপযুক্ত হবে। গোপ কুমার তৎক্ষণাৎ নিজের রাজ্য ছেড়ে দিয়ে মন্ত্রীদের উপর সমর্পণ করে তিনি তৎক্ষণাৎ চললেন জগন্নাথ ক্ষেত্রের দিকে। জগন্নাথ ক্ষেত্রের দিকে তিনি চলেছেন মনের আবেগে, মনের আনন্দে। গোপ কুমার অনেক সরল, গত দুদিন পূর্বেও আমরা আলোচনা করেছি যে সরল ব্যক্তিরাই প্রভুকে পায়। অনেক জ্ঞান শাস্ত্র একেবারে ভুলে খেয়ে নিয়েছে, অনেক যত্ন, কিন্তু যাদের অন্তঃকরণটি কপটতাময় তারা ভগবানকে পাওয়া দূরে থাক, ভগবানকে পাওয়ার জন্য যে সাধনার প্রথম সোপান সেই সোপানও তাদের সোপান পর্যন্ত যাওয়া তাদের সাধে যেতে পারে। গোপকুমার অনেক সরল, বিগ্রহকে কখনো তিনি শিলাবুদ্ধি করতেন না, দারুবুদ্ধি করতেন, তার মনের মধ্যেই স্থান পেত। প্রতিমা নবমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আমরা শ্রী বিগ্রহকে দেখে মনে করি তাই তো এটা শিলাময়, এটা দারুময়ী, মহামহাপরা। গোপকুমার দারু ব্রহ্ম জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ মন্দিরে গিয়ে উপস্থিত হয়ে মন্দিরে গিয়ে তিনি জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবীকে দূর থেকে দর্শন করছেন, গরুড় স্তম্ভের নিকটে যেখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু এখনো অঙ্গুলির সমস্ত চিহ্নগুলি সেখানে রয়েছে, সেখান থেকে দর্শন করে তিনি আনন্দে বিভোর হয়ে গেছে। দারুব্রহ্মকে দেখে জগন্নাথ ভগবানকে দর্শন করে, বলদেবকে দর্শন করে, সুভদ্রা মাইয়াকে দর্শন করে তিনি ভাবের আবেগে সমস্ত কিছু ভুলে গিয়ে মুক্ত কণ্ঠে রোদন করছেন। আর জগন্নাথ দেবের দর্শনে বাধার সৃষ্টি হচ্ছে। এত গোলস্তম্ভ বেশ খানিকটা দূরে, অনেকটাই দূরে, তারপর আবার তিনি রোদমান রোদন পরায়ণ। যখন রোদন করছেন তাহলে জগন্নাথ দেবকে স্পষ্ট রূপে দেখা যাচ্ছে না, তাতেও কষ্ট হচ্ছে। তিনি সেই গরুড় স্তম্ভ থেকে ছুটে চলেছেন জগন্নাথ ভগবানকে তিনি আলিঙ্গন করলেন ভাবের আবেগ। সমস্ত পাণ্ডারা তাকে নিরোধ করল, বাধা দিল, আর তাকে ছড়ি দিয়ে আঘাতও করল। গোপকুমার তাতে একটু লজ্জিত হল, ছড়ির আঘাত, তারপরে নিজেকে সংযত করে ভাবছে এটা প্রভুরই ইচ্ছা, জগন্নাথ দেবেরই ইচ্ছা। শ্রীমান চৈতন্য দেব তিনিও এমন করেছেন, আরো আরো আমাদের বৈষ্ণব পদকর্তারা কবিরা তারাও জগন্নাথ ভগবানকে দর্শন করে সমস্ত কিছু ভুলে গিয়ে ছুটে জগন্নাথ দেবকে আলিঙ্গন করতে গিয়েছে। পাণ্ডারা প্রত্যেককে বাধা দিল, তার হেতু বিপরীত। ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে বহুকাল গোপকুমার তিনি শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্রে নিবাস করতে লাগলেন। ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, অতি ভীষণ আনন্দ হচ্ছে। এবারে তার মনের মধ্যে আরেকটি বাসনা উৎপন্ন, গুরুদেবের দেওয়া গোপাল মন্ত্র ধ্যানের সাথে জপ করতে লাগে। নামের সহিত আছেন আপন প্রিয়, নাম জপের সাথে সাথে শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ রয়েছেন সেটা চিন্তন করতে হবে। জপ করছি অথচ মনটা বিক্ষিপ্ত, বিষয় চিন্তা করছে, নানান প্রকারের জল্পনা কল্পনা মনের মধ্যে হচ্ছে, এই নাম জপ করে পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায়। হ্যাঁ, নামাভাসে মুক্তি বা নাম করলে তার ফল প্রাপ্ত হওয়া যায়, কিন্তু পূর্ণ ফল প্রাপ্ত হলে হতে হলে কি করতে হবে? না, ধ্যান। ধ্যানটা ঠিক যোগী যোগীদের শব্দ, ধ্যান মানে আমাদের স্মরণ স্মরণ পদ্ধতিকে অবলম্বন করতে হবে। গোপকুমার তার নিত্য প্রতি গোপাল মন্ত্র জপ করেন চিন্তনের সাথে। মনে মনে বাসনা হলো যে আমি যদি এই জগন্নাথ ক্ষেত্রের রাজা হতে পারতাম, তাহলে আমি নিজে সেবা করতে পারতাম। তদানীন্তন সময়ে যিনি জগন্নাথ ক্ষেত্রের রাজা ছিলেন, তার জ্যেষ্ঠ পুত্র তিনি সাধু হয়ে গেছেন। জ্যেষ্ঠ পুত্রের অধিকার সর্বাধে, অকস্মাৎ জগন্নাথ ভগবান রাজার মৃত্যু হলে পর যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তাদেরকে স্বপ্নাদেশ করে বলছেন, আমার প্রিয় ভক্ত গোবর্ধন নিবাসী গোপ কুমার, তাকে আমার ক্ষেত্রের রাজা হোক। তাই বলেন গোপ কুমার রাখাল বালক থেকে এখন শ্রীক্ষেত্রের মহারাজ হয়েছে রাজা। তিনি অনেক সুন্দর পরিপাটির সাথে জগন্নাথ দেবের সেবা পূজা ইত্যাদি ইত্যাদি সুষ্ঠু ভাবে করতে লাগলো। মনের আবেগ প্রেম ভয় সেবা মানে কি? প্রভুকে যেভাবে সুখী করা যায়, সুখ দেওয়া যায়, সেটাই সেবা। জোর করে করতে হয় তাই করছি, এটা সেবা নয়। মনের আবেগে গোবিন্দের সেবা, ঠাকুরের সেবা করতাম, তিনি সেইভাবেই করলেন। রাজকার্য কিছু থাকত, ক্রমে ক্রমে তার ভালো লাগলো। তিনি নিজের পর যে রাজা ছিলেন তাকে তিনি ইস্তফা দেন। মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে রাজা যে কনিষ্ঠ আরার পুত্রেরা ছিল তাদেরকে সম্প্রদান করলেন। তারপরেও প্রায় এক বছর কাল জগন্নাথ ক্ষেত্রে মনের মধ্যে শান্তি ছিল। অশান্তি মনের মধ্যে কি অশান্তি? অশান্তি হচ্ছে যে আমি তো সেই বৃন্দাবন ত্যাগ করে আমি এই জগন্নাথ পুরীতে এসেছি, পুরী ধামে এসেছি, কিন্তু আমি আমার তো জন্ম ব্রজে, সুতরাং আমার জন্য ব্রজই বোধ হয় শ্রেষ্ঠ। যখন বৃন্দাবনের কথা অবরহ মনে করতে লাগলো, তখন যখন যমুনার কথা যখন মনে পড়ে, তখন তিনি সমুদ্রের তীরে গিয়ে মনে করে এটাই আমার বৃন্দাবনের জন্য। আবার যখন গিরি গোবর্ধনের কথা মনে পড়ে, তখন তিনি নীলাদ্রি পর্বত দর্শন করে তার বিশাল উচ্চ শিখরকে দর্শন করে ভাবতেন এটাই আমার গোবর্ধন। যখন উপবনের কথা মনে পড়ত, তখন আশেপাশে উড়িষ্যাতে অনেক জঙ্গল। পুরীতে কিছু আগে চতুর্দিকে জঙ্গলে পরিপূর্ণ ছিল, কোথাও নেকড়ে বা কোথাও ভাল্লু বেরিয়ে আসে, কিন্তু অনেক পুরাতন কথা। পুরীর আশেপাশে বন সমূহ দর্শন করে ভাবতে নেই তো আবার ব্রজ। মাঝে মধ্যে তার কষ্ট হয় যে আমার গুরুদেব আমাকে দীক্ষা প্রদান করার কিছুক্ষণ পরে কোথায় যেন তিনি চলে গিয়েছে, আর দেখা হয়। গোপ কুমার এই সমস্ত কথাগুলি অর্থাৎ নিজের চরিত্র কাকে বলছেন, মাতুর ব্রাহ্মণকে, মাতুর ব্রাহ্মণকে বলছেন, হে মাতুরত্তম, আমি একবার গরুড় স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ ভগবানকে, বলদেবকে এবং সুভদ্রা মাতাকে দর্শন করছি, ভাবের আবেগে রোদন করছি, প্রভুকে আমি আমার মনের কথাগুলি, মনের আরতিগুলিকে সমর্পণ করছি, অকস্মাত দেখলাম আমার গুরুদেব সেখানে প্রকট হয়ে তিনিও ভাবের আবেগে রোদন করে ভূমিতলে জগন্নাথের সম্মুখে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে গড়াগড়ে দিচ্ছেন। আমি যখন নিজের অশ্রু প্রঞ্চন করে গুরুদেবের নিকটে গিয়ে দর্শন করতে যাচ্ছি, আমার চক্ষুটা অস্পষ্ট ছিল জলের কারণে, যখন ভালো করে দেখতে গেলাম আমার গুরুদেব তৎক্ষণাৎ সেখান থেকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে, আমি আবার রোদন করতে লাগলাম, হে ব্রাহ্মণ, আমার মনের যন্ত্রণা যেন আরো বেড়ে গেল, গুরুদেবকে দর্শন করতে না করতে তিনি আবার যেন কোথায় বিলুপ্ত হলেন। আমি গুরুদেবের দর্শন আকাঙ্ক্ষায় সমুদ্রের তীরে ভ্রমণ করে বেড়াচ্ছিলাম, আমার স্ত্রী গুরুদেব তিনি আমাকে দর্শন দিলেন সমুদ্রের তীরে, আমি মনের আনন্দে প্রেমভরে শ্রদ্ধা ভক্তির সঙ্গে গুরুদেবের চরণ প্রান্তে সাষ্টাঙ্গে প্রণাম করলাম, আমার গুরুদেব আমাকে তুলে নিজের বক্ষে আঁকড়ে ধরে আশীর্বাদ দিলেন আর বললেন, হে ভক্ত, হে গোপ কুমার, আমি যে তোমায় মন্ত্র প্রদান করেছি তুমি ধ্যানের সঙ্গে এই মন্ত্র জপ করলে তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত সব ইচ্ছা আছে সেগুলি পূর্ণ হবে, অকস্মাত গুরুদেব সেখান থেকে অন্তরিত হলেন। গোকুমার গুরুদেবের বাক্যকে শিরোধার্য করে ধ্যানের সাথে নিত্য প্রতি জপ করতে লাগল, কিন্তু মনের মধ্যে দোদুল্যমান অবস্থা, যারা কনিষ্ঠ ভক্ত হয় শ্রীল রূপ গোস্বামীপাদ শ্রী ভক্তিরসামৃত সিন্ধুকে বলছেন যে ভক্ত তিন প্রকার, কনিষ্ঠ ভক্ত, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, এখানে কনিষ্ঠ ভক্ত কেমন হয় সেটাই বলতে চাই। কনিষ্ঠ ভক্তকে যদি বলা হয় আরে তুমি এই হরিনাম করছো, কি হরিনামে কিছু আছে কি, তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি আরেকটি অন্য মন্ত্র জপ করো, দেখবে অনেক প্রভাব, অনেক প্রতাপ, আরে তুমি কোন দেবী মন্ত্র জপ করো, সে বলল না তাহলে ওরা ঠিক বলেছে, ওই দেবী মন্ত্র জপ করতে লাগবে, তা না হলে কোন সিদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য অন্য দেব দেবীর আরাধনা করতে লাগবে, অর্থাৎ সে স্থিত প্রবৃদ্ধি নয়, তার বুদ্ধি চঞ্চল, যে যা বলবে সেটাই করবে। গোকুমারের কিন্তু ঠিক তদ্বাদ অবস্থা, ভাবছে যে আমি জগন্নাথ ক্ষেত্রে আছি, আমার মনে খুবই আনন্দ, কিন্তু আমার মনে হয় আমি যদি ব্রজবনে চলে যেতাম, ব্রজভূমিতে চলে যেতাম, তাহলে আমার আরো বেশি আনন্দ, প্রায় এক বছরের মাথায় জগন্নাথ ভগবান তিনি রাত্রে স্বপ্নাদেশ করছেন, বলছে হে প্রিয় বহুমা, তুমি এই যে তোমার মনের চঞ্চলতা, তুমি এই চঞ্চলতা পরিহার কর, ত্যাগ কর। দেখো ওই মথুরা সর্বশ্রীপাদ মথুরা শব্দ প্রয়োগ করেছেন, কিন্তু প্রকারান্তরে ব্রজভূমি বলেছেন। ওই মথুরা সেটা তো আমার জন্মস্থান, আমি সেই ব্রজবনে বহু বহু লীলাদিও করেছি, সেটা তো আমার প্রিয়ই, কিন্তু সেই সাথে সাথে এই যে আমার ক্ষেত্র, এই শ্রীক্ষেত্র, এটাও আমার অতি প্রিয়। সুতরাং হে বহুকুমার, তোমার মন যদি ব্রজে যেতে চায় তুমি যেতে পার, সেখানেও আমার কৃপা সদা সর্বদা বর্ষিত হচ্ছে। আর এই শ্রীক্ষেত্র মানে আমার ক্ষেত্র, এটাও কোন অংশে মহিমায় মূল নয়, একেবারে মহিমায় এক। সুতরাং তুমি যদি ব্রজে চলে যেতে চাও তাহলে তুমি ব্রজেই যাও। প্রাতকাল হলে পর গোপকুমার তিনি এই ব্রজের দিকে রওনা দিলেন। ক্রমে ক্রমে তিনি মথুরায় এলেন, বিশ্রাম ঘাটে স্নান করলেন, করার পর তিনি গোবর্ধন রাধা কুণ্ডাদি হয়ে বৃন্দাবনে কেশি তীর্থে মানে কেশি ঘাটে উপস্থিত হন। কেশি ঘাটে গিয়ে ভাবছে তাই তো আমার এখানেও শান্তি লাগছে, কেন কিছুই হোক আমি তো সেই জগন্নাথ ক্ষেত্রে নিত্যপ্রতি প্রভুকে সাক্ষাতে দর্শন করছিলাম। এখানে সাক্ষাৎ শব্দ প্রয়োগ করেছি, প্রতিবার নবমী সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আমি তো সাক্ষাতে জগন্নাথ ভগবানকে দর্শন করতাম, কিন্তু বলি আমি তো সেই নবেন্দ্রপালের দর্শন পাই না এই ব্রজে। তিনি এই ব্রজবনে ভ্রমণ করে করে মদন গোপালের অনুসন্ধান করতে লাগে। মদন গোপাল শব্দই প্রয়োগ করেছে সম্পূর্ণ গ্রন্থের। আমি তো সেই আমার প্রাণীর ভগবানকে এই ব্রজভূমিতে দর্শন করতে পারি, আমার মনের মধ্যে খেল উৎপন্ন না, আমি বরং ওই জগন্নাথ ক্ষেত্রেই ভালো ছিলাম, কারণ সেখানে তো আমি নিত্যপ্রতি জগন্নাথকে দর্শন পেতাম, এখানে তো মদন গোপালের দর্শন হয়, এখানে তো আমি আমার প্রভুর দর্শন থেকে বিরত। তখন তিনি সিদ্ধান্ত নিলেন না তাহলে আমি পুরো জগন্নাথ ক্ষেত্রে চলে, আবার ছেড়ে তিনি জগন্নাথ ক্ষেত্রের দিকে রওনা হয়েছেন, আবার বুদ্ধির পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? যেতে যেতে গঙ্গার তীরে কিছু ব্রাহ্মণেরা তাদের সভা হচ্ছে, তারা বলাবলি করছে এই পৃথিবীর উপরিভাগে অন্তরিক্ষে স্বর্গ বলে একটি জায়গা আছে, সেখানে সমস্ত দেবতারা থাকে, সেখানে ভয় রোগ শোক জরা মৃত্যু আদি সেখানে নেই। সেখানে গেলে ভীষণ আনন্দ, কনিষ্ঠ ভক্তের লোক গোপকুমার তখনও কনিষ্ঠ ভক্ত, গোপকুমার ভাবছে তাহলে জগন্নাথ ক্ষেত্রে গিয়ে লাভ নেই, স্বর্গে যেতে পারলে হয়। কিন্তু শ্রী গুরুদেবের কথায় তার পূর্ণ বিশ্বাস। গুরুদেব বলেছিলেন যে দেখো গোপকুমার, এই মন্ত্র জপ করে তুমি যা কিছু আকাঙ্ক্ষা করবে তা অতি অনায়াসে প্রাপ্ত। তিনি আবার সেই স্থানে গঙ্গার তীরে গোপাল মন্ত্রে উপাসনা করতে লাগ। যারা কনিষ্ঠ ভক্ত তারা একটু চঞ্চল হয়, তাদেরকে কেউ যদি কিছু বলে দেয় সেভাবে এটাই ঠিক, আরেকজন যদি বলে দেয় না না এটা ভালো সেটাই তার কাছে। যারা গোবিন্দকে সম্বল করতে পেরেছে তাদের কোথাও যাওয়ার প্রয়োজন, তীর্থযাত্রা পরিশ্রম এসব কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দের চরণ। যারা গোবিন্দের চরণকে সম্বল করেছে, গোবিন্দের শ্রীচরণে যারা সমর্পণ করতে পেরেছে নিজেকে, তাদের কোথাও যাওয়ার প্রয়োজন। আমাদের আচার্যগণ বলছেন ধাম তো সর্বোপরি, ধামের বাস এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে, কিন্তু কেউ যদি নরকে বসেও গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে পারে তাহলে সেটাই তার জন্য বৃন্দাবন, সেটাই তার জন্য নবদ্বীপ। আর যদি ধামে বাস করে মনটি গৃহের দিকে বিচরণ করে তাহলে ধামবাসের পূর্ণ ফল প্রাপ্ত হয়, ফল প্রাপ্ত হওয়া যাবে কিন্তু পার্সেন্টেজ একটু কমে যাবে। তাই ধামে বসে ধামেরই চিন্তন করতে হবে, প্রভুর চরণ চিন্তা করতে হবে, প্রভুর লীলা সমূহকে চিন্তন করতে হবে, কীর্তন করতে হবে, শ্রবণ করতে হবে, তাহলেই তো ফল পাওয়া যায়। আমি বৃন্দাবনে আছি, দিনের মধ্যে 8 ঘন্টা তো গৃহে খাবো, তাহলে না বাড়ি থাকাই ভালো। গোপকুমার কনিষ্ঠ ভক্ত তখনও ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ কৃপা হয়। তাই তিনি ভাবছেন তাহলে আমি যদি স্বর্গে যেতে পারতাম ভালো। স্বর্গের চিন্তা করতে লাগ, জপ করতে লাগ, এই মন্ত্রের কি যে প্রভাব এ আমরা নিজেরা কেউ জানি। যদি অন্তরণটি শুদ্ধ হয় তাহলে মন্ত্র জপের ফল তৎক্ষণাৎ প্রাপ্ত হয়। তার জন্য সর্বপ্রথম হচ্ছে আহার শুদ্ধি, এই যে কার্তিক ব্রত দামোদর ব্রত বা নিয়ম সেবা যা কিছু, এতে প্রথম আহার শুদ্ধির প্রয়োজন। আহার শুদ্ধি না হলে মন বুদ্ধি নিক্ষিপ্ত বিক্ষিপ্ত চিত্তে গোবিন্দের ভাবে নয়, জিহার লালসায় জীব ইতি উতি দায়, কৃষ্ণদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাম পায়। এত সহজ নয়, আমরা যত সহজ ভাবছি চিন্তার উল্টো, মানে অনেক কঠিন গোবিন্দ ভজন করা। প্রসাদ বললেই একেবারে লাফিয়ে পড়ে যত পারলাম দশ বৃদ্ধি করল, এ নয়। প্রভুকে অনেক কিছু বদলানো যেতে পারে, কিন্তু সবকিছু নিজে গ্রহণ করা যায়। কিঞ্চিত ঠিক আছে প্রভুর ভোগ। তো সর্বপ্রথম আহার শুদ্ধি যাদের নেই তাদের সবকিছুই নষ্ট হয়ে গেল। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বঙ্গ ভাষায় ছন্দাকারে লিপিবদ্ধ। আমরা ভাবি যে চৈতন্য চরিতামৃত সহজ গ্রন্থ, কিন্তু তা না। যে পণ্ডিতের সমস্ত শাস্ত্রের জ্ঞান পূর্ণরূপে আছে তিনি চৈতন্য চরিতামৃত বুঝতে সক্ষম। দেখুন সাধারণ বাংলা শব্দে লিখছে জিহার লালসায় জীব ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাই পায়। কিরকম ভাষা, কিরকম তত্ত্ব লুকিয়ে আছে, এগুলো যদি সঠিকভাবে ব্যাখ্যা করা হয় বা কেউ যদি ব্যাখ্যা করে বলবে না এই ব্যক্তি সুবিধের নেয়। আরে শাস্ত্রে কাউকে কনসিডার করে কথা বলে, সেখানে সব নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশগুলো তো কঠিন তীরের মধ্যে, সেগুলোকে যারা পালন করতে পারবে তারাই গোবিন্দের উপাসনা করতে পারবে। আমার পরমেশ্বরী গুরুদেব শ্রী শ্রী একশো আট সিদ্ধ শ্রী মনোহর দাস রাজ মহারাজ উনি বলতেন, আরে এই কৃষ্ণ ভজন এটা পাকা কলা নয়, পাকা কলার ছিলকা গুলো খুললাম মাঝখান থেকে ভেঙে বা সাধারণ ব্যক্তিরা এমনি কাম রেখে সহজ, অনেক সহজ বলছেন এই কৃষ্ণ ভজন করা এটা পাকা কলা নয় যে ছাড়িয়ে খোসাটা ছিলকাটি ছাড়িয়ে কপাকপ খেয়ে সাধারণ সব, এটা কেমন তাহলে বলা বলছেন ঢেকি গেলার মতো অবস্থা। ষড়দর্শনের পণ্ডিত ছিলেন। আমার অনুমান শ্রী জীব গোস্বামী প্রভুপাদের পরে ছয় দর্শনের পূর্ণ জ্ঞাতা ছিলেন সিদ্ধ শ্রী মনোহর দাস বাবা। তেমনি বলছেন এটা ঢেকি গেলার মতো অবস্থা, ঢেকি দেখেছেন পেছন দিকটা দেখবেন সেখানে মায়েরা পদাঘাত করে উঠায়, আবার মাথাটায় একটা লাঠির মতন তার নিচে আবার বেল, আবার মাঝখানে আবার একটি লাঠি দেওয়া সন্তুলন ঠিক রাখার জন্য। তো ওই ঢেকিটা কোন অবস্থায় গেলা যাবে কি, কোন অবস্থাতেই গেলা যাবে না। বলছেন হ্যাঁ ওই ঢেকি গেলার জন্য যত চেষ্টা যত প্রয়াস যত কষ্ট যত সাধনা সেটাকে দিলে পাওয়ার মতন ক্ষমতা রাখবে সেই তো কৃষ্ণ বলেন। তো গোপকুমার নিজের চরিত্র কামাখ্যার ব্রাহ্মণকে শ্রবণ করাচ্ছেন এই কেশী ঘাটে বসে, বলছেন হে ব্রাহ্মণ আমি স্বর্গে যাওয়ার কামনায় গুরুদেবের দেওয়া সেই দিব্যাতি দিব্য মন্ত্র জপ করে পড়তে লাগলাম। একদিন দেখলাম স্বর্গের থেকে একটি দিব্য বিমান আমার নিকটে, আমি বিমানে উপবেশন করলে পর ক্ষণিকের মধ্যে স্বর্গে গিয়ে উপস্থিত হলাম। স্বর্গে গিয়ে গৌতমান সেখানকার বাতাবরণ, সেখানকার বৃক্ষরাজি পুষ্করাজিকে দর্শন করে সেখানে তিনি গিয়ে দেখছেন যে নৃপতি রাজ্যে তিনি একবার রাজা হয়েছিলেন, সেখানে যে মূর্তি ছিল ভগবান শ্রী বিষ্ণুর বামন ভগবান সেই রূপে সেখানে অর্চিত হচ্ছেন দেবরাজ ইন্দ্রের দ্বারা। দেবরাজ ইন্দ্রের দ্বারা পূজা প্রাপ্ত হচ্ছে, সেই বামন ভগবানের রূপে যেন সমস্ত স্বর্গের সমস্ত কিছুই তিরস্কার করছে, তিরস্কৃত হচ্ছিল। বামন ভগবানের প্রভাব থেকে গোপকুমার একটু ভয়ভীত হচ্ছে, ভাবছেন আমি প্রভুর নিকটে যাই কেমন করে, আমি প্রভুর নিকটে গেলে প্রভু কাছে গিয়ে আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। অকস্মাত বামন ভগবান তিনি বলছেন, আরে এসো এসো গোকুমার, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি, দেখো তুমি আমার প্রভাবকে দেখে ভয় পেও না, তুমি আমার নিকটে এসো। যখন ভগবান শ্রী বিষ্ণু এই কথা বললেন, কিছু দেবতা তারা গোপকুমারকে বামন ভগবানের নিকটে নিয়ে গেল। গোপকুমার বামন ভগবানকে যখন প্রণাম করতে যাচ্ছেন, বলছেন বামন ভগবান, হে গোপকুমার তোমাকে প্রণাম করতে হবে না, তুমি আমার অতি প্রিয়, এসো এসো আমার নিকটে বসো, বসার জন্য আসন নেই। তাহলে দেখুন মন্ত্র জপের কি সাংঘাতিক ফল, কি সাংঘাতিক মহিমা, যে সাক্ষাৎ ভগবান তাকে আহ্বান পূর্বক নিজ পাশে আসন দিয়ে বসালেন। সমস্ত দেবতারা অবাক যে মর্ত থেকে সশরীরে মনুষ্য রূপে এই বালক কি করে আমাদের স্বর্গে, বড় আশ্চর্যের বিষয়। গোপকুমারের মন আনন্দে একেবারে উৎফুল্লিত হয়ে গেল। বামন ভগবান তার মস্তকে হস্ত দিয়ে লালন করলেন, গোপকুমারের আনন্দের আর পারাবার রইল, আনন্দে বিভোর হয়ে গোপকুমারের আনন্দ এত হয়েছে যে সনাতন গোস্বামী পাদ অনেক কলমে তা লিপিবদ্ধ করছে, অনেকটাই লিখেছে। বামন ভগবানকে দর্শন, দেবতারা গোপকুমারকে থাকার জন্য একটি সুন্দর পারিজাত পুষ্পের বাগানের পাশে একটি প্রাসাদ দিয়েছে। গোপকুমার নিত্যপ্রতি দেবরাজ ইন্দ্রের দ্বারা পূজিত হন বামন ভগবানের সেই দিব্য পূজা দর্শন করে আনন্দে আত্ম আরা হয়ে স্বর্গের বনে বনে তিনি বিচরণ করতেন। গোকুমার কিন্তু গুরুদেবের দেওয়া মন্ত্রকে কোন অবস্থাতে জপ বন্ধ করে সর্বদা তিনি জপ করতেন। বেশ কিছু কাল স্বর্গে অতিবাহিত করলেন। স্বর্গে থেকে তার সব থেকে বেশি কি ভালো লেগেছিল না, বামন দেবের সান্নিধ্য লাভ করেছিলেন, ভগবান শ্রীবিষ্ণুর সান্নিধ্য লাভ করেছে, এটাই তার মান। সনাতন গোস্বামীপাদ বলছেন স্বর্গের বিষয় বৈভব, সেখানকার রাজসিকতা বা ভোগের প্রতি তার কোন আকর্ষণ ছিল, তার একমাত্র আনন্দ আমি শ্রী বিষ্ণুর সাক্ষাৎকার লাভ করতে পারি, নিত্য প্রভুর সাথে সাক্ষাৎ হয়, এটাই তার মহার। গোপকুমারের আনন্দের কথা সনাতন গোস্বামী প্রভুপাদ বিশদ রূপে বর্ণনা করেছেন। স্বর্গে যে জরা মৃত্যু ইত্যাদি নেই সেটা সাক্ষাৎকে তিনি লক্ষ্য করলেন, কিন্তু তিনি স্বর্গে যে কিছু দোষ আছে সেই দোষগুলিকে বুঝতে পারে কেন না, তিনি ভগবানের সান্নিধ্যে ছিলেন কিনা তাই দোষ বুঝতে পারে। স্বর্গের দোষ তিনি একবার ভগবান বামনদেব তিনি পূজা প্রাপ্ত হয়ে অন্যত্র কোথাও গমন করলে তখন তিনি স্বর্গের দোষ দেখে পণ্যে মর্তরকম বিশান্তি, সেই স্বর্গ শান্তি নেই, সেখানে অসুয়া দোষাদিত আছে, সেই সাথে সিনে পুণ্যে বর্তরকম বিষয়, যখন পূর্ণ পুণ্য ক্ষীণ হয়ে যায় শেষ হয়ে যায় পুণ্য, তখন তাকে আবার নরকে আসতে হয়, এবং দেবতাদের মধ্যে অসুয়াদি দোষ রয়েছে সেটাও লক্ষ্য করেন। তারপরে দেখলেন সর্বদাই ওষুধের দ্বারা নিপীড়িত হয়ে থাকে স্বর্গরাজ্য এবং দেবতা ইত্যাদি দোষ দৃষ্ট হলেও গোপকুমারের ভালো লাগলো কেন, যে না ভগবান শ্রী বিষ্ণুকে সাক্ষাতে দর্শন করা যায়, এটাই মহান, এটাই দিব্যাতে দিব্য আনন্দ। একবার তার মনে মনে ইচ্ছা হলো আমি যদি দেবরাজ ইন্দ্র হতে পারতাম তাহলে আমি ভগবান শ্রী বিষ্ণুর অর্চনা নিজে করতে পারি, আরেকটা বাসনা উৎপন্ন। তিনি ভাবছেন তাই তো, এটা কি সম্ভব, এটা কি হতে পারে, এই প্রকার চিন্তা করতে আবার ভাবছেন তাই তো, আমার শ্রী গুরুদেব তিনি বলেছিলেন হে গোপকুমার এই দিব্য গোপাল মন্ত্র জপ করে তুমি ইচ্ছানুরূপ যা ইচ্ছা তাই তুমি প্রাপ্ত হতে পারো, পূর্ণ আত্মা পূর্ণ বিশ্বাস গুরুবার তিনি ওই স্বর্গের উপবনে বসে নিত্য প্রতি প্রভুর মন্ত্র জপ করতে লাগলেন ধ্যানের সাথে স্মরণের সাথে। বহুকাল জপ করতে লাগলেন, যখন জপ করছেন একদা দেবরাজ ইন্দ্র কোন ঋষি পত্নীকে দূষিত করলে পর সেই পাপের ভয়ে দেবরাজ ইন্দ্র কোথায় যেন পলায়ন পরায়ণ পালিয়ে গেল। দেখুন প্রভুর কি ইচ্ছা, সেই ব্রজ বালক রাখাল একবার এই পৃথিবীতে রাজা হলেন, দুবার জগন্নাথ ক্ষেত্রেও একবার, আবার স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের পদ প্রাপ্ত হচ্ছে। ঋষি পত্নীকে দূষিত করার কারণে সেই ভয়ে ভীত হয়ে দেবরাজ ইন্দ্র তিনি কোথায় পালিয়ে চলে স্বর্গের রাজা কে হবে? ভগবান বামন দেব তিনি বললেন, তাহলে এখন স্বর্গের রাজা গোকুমার কে পারা? গোকুমারকে রাজ ইন্দ্র পদে অভিষিক্ত করে দেবরাজ ইন্দ্রের পদ প্রদান করল। তিনি পূজাতেও অত পারদর্শিতা তার ছিল না, সমস্ত ঋষিরা তারা তো স্বর্গে গমনাগমন করেন, এবং দেবরাজ ইন্দ্রের পূজার সময় সমস্ত ঋষিদের সহযোগে ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ বামন ভগবানের পূজা হয়। সমস্ত ঋষিরা পূজন পদ্ধতি গোকুমারকে শিখিয়ে দিতেন, অর্থাৎ সমস্ত বেদজ্ঞ ঋষিদের দ্বারাই গোকুমার নিত্য প্রতি মনোহর্ষে মনের আনন্দে তিনি ভগবান শ্রী বিষ্ণুর পূজা সাক্ষাতে করতে লাগলেন। তাহলে মন্ত্র জপের কি ফল? মন্ত্র জপ যদি বিধিবদ্ধ হয় তাহলে তৎক্ষণাৎ ফলপ্রসূ ফল প্রদান করে থাকে, কোন প্রকার বিলম্ব হয়। যদি জপ ঠিক ঠিক হয় তাহলে তৎক্ষণাৎ তার ফল প্রাপ্ত হয়। তিনি স্বর্গে দেবতাদের পক্ষ নিয়ে অনেক অনেক অসুরকে নিধন করেছেন, অনেক শক্তিশালী এই পৃথিবীর রাজা। দেবতারা যখন অসুরদের ভয় থেকে চিরতরে নিষ্কৃতি লাভ করলেন, তখন দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে মহারাজ খট্টাঙ্গকে বললেন, হে মহারাজ, আপনি আমাদের থেকে কিছু বর গ্রহণ করুন। বলছেন, আমি কোন বর চাই, আরে আপনাদের সেবা করতে পেরেছি, আমি মনুষ্য হয়ে দেবলোকে এসে স্বর্গে এসে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের রক্ষা করতে পেরেছি, এর থেকে বড় বর কি হতে পারে? এটাই তো আমার গৌরব, এটাই তো আমার বংশের মুখকে উজ্জ্বল করে দিয়েছে। সুতরাং আপনারা আমার পূজনীয়, আপনারা দেবতা, সুতরাং আপনারা যখন আমাকে কিছু দিতে চাইছেন তাহলে আপনারা তো সবকিছুই জানেন, তা আমাকে এটা বলে দিন আমার আর আয়ুকাল কতদিন আছে? বললেন, কয়েক নিমিষ মাত্র আপনার আয়ুকাল আছে, অল্প সময়। বলছেন, তাহলে আমাকে এবার মরতে যাওয়ার জন্য আদেশ দিন। স্বর্গে কিন্তু ঈশ্বর উপাসনা হয় না, সেখানে ভোগের প্রাচুর্য এত অত্যাধিক যে সেখানে গোবিন্দ ভজন করা যায়। জানতে পারলেন তার আয়ুকাল অল্প, তিনি সর্ব ত্যাগ করে এই মর্তে এসে মনকে ভগবানের চরণ চিন্তনে লাগিয়ে তৎক্ষণাৎ নিজের শরীরকে ছেড়ে তিনি ভগবান দোকে ফেলেন। তাহলে এখানে হচ্ছে মনের সংযোগ, সমস্ত বিধি এবং বিধানের সাথে সাথে কি করতে হয়, মন সংযোগটি ঠিক রাখতে হয়। নাম তিন লাখ দু লাখ এক লাখ সেটা ভালো, সংখ্যা পূর্বক নাম গান কীর্তন নতুন আমাদের সর্বস্বামী অষ্টকের মধ্যে বর্ণনা করেছে, সংখ্যা পূর্বক ভালো, কিন্তু যদি অপনাও করা যায়, স্বল্প নাম করে যদি নামটা ধ্যানের সঙ্গে চিন্তনের সঙ্গে গোবিন্দকে হৃদয়ে চিন্তন করে করা যায়, তাহলে তার ফল অনেক অনেক বেশি, কোটিপতি গুণে বেশি। তা খট্টাঙ্গ ভারত তিনি মনকে মানে বিষয়কে সম্পূর্ণ দূরে সরিয়ে গোবিন্দের ভগবানের চরণ চিন্তন করে তিনি ভগবান হতে চলে। শাস্ত্রে বারবার একই কথা বলছে যে জপ হবে স্মরণের সাথে, তাতে আপনি রাধা গোবিন্দের চরণ প্রান্ত হতে নকাগ্র থেকে ময়ূরপুচ্ছ পর্যন্ত, আবার ময়ূরপুচ্ছ থেকে ক্রমে ক্রমে চরণ মূল পর্যন্ত ধ্যান করবেন। অথবা যারা লীলা সম্পর্কে জ্ঞান আছে তারা ভগবানের কোন একটি লীলা চিন্তন করুন, অথবা সময় অনুসারে নাম করছেন কিন্তু সময় এখন গোবিন্দ তিনি গোচারণ করে আপন গৃহে ফিরে এসেছেন, মা যশোমতী আরতি আদি করার পর কিছু অনেক অনেক দ্রব্য রন্ধন করা হয়ে গিয়েছে, কিছু অবশিষ্ট আছে সেগুলো করে ভোজনের ব্যবস্থা, এই যে ইত্যাদি, যে চব্বিশ ঘন্টায় প্রভুর লীলা এটাকে চিন্তন করা, এটাই আমাদের গোস্বামীগণের বক্তব্য। এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনিও তা সাক্ষাৎ আচরণ করে জীবকে দেখিয়ে দিয়ে গিয়েছে। চিন্তনই হচ্ছে মুখ্য, চিন্তন যদি ঠিক হয় আপনার হাতে মালারও প্রয়োজন নেই, কিন্তু চিন্তন তো সঠিক হয়। গোবিন্দের চিন্তা করতে করতে আমাদের হৃদয়ের মলরাশি কখন যে ধুয়ে নিঃশেষ হয়ে যাবে আমরা নিজেরাও জানতে পারি, এমন দিব্য শক্তি। ভগবানকে সন্তুষ্ট করার একমাত্র সহজ এবং সরল উপায় কি, যে হরিকথা শ্রবণ। এই যে এত বড় বড় সাধু মহাজনেরা রয়েছেন তারা গৃহত্যাগ কিভাবে করেছে, কেবলমাত্র গোবিন্দের কথা শুনে। আপনি যারা সাধারণ মায়া ঘোষিত জীব, যারা সাধারণ সংসার আসক্ত জীব, তারা কখনো নিজের পুত্রের চিন্তা করছে, কখনো পুত্রের চিন্তা করছে, কখনো বিষয়ের চিন্তা করছে, কখনো আত্মীয় স্বজনের চিন্তা করছে, কখনো নিজের পিতামাতাকে চিন্তা করছে, একটা রক্তের সম্পর্ক রয়েছে। তা সেই মায়াকে ছাড়া অতি কঠিন, কিন্তু যে সমস্ত মহাত্মারা সাধুরা তাদের উৎপত্তি তো আকাশ থেকে হয়, তারা তো কোন পিতা মাতার ঔরসজাত সন্তান, তা তারা কিভাবে মায়াকে ত্যাগ করেছে, একমাত্র অবলম্বন করেছে হরিকথা। এই হরিকথার মধ্যে এমনই দিব্য আনন্দ আছে যে মানুষকে অতি অনায়াসে বৈরাগ্যের পথে টেনে নিয়ে চলে আসে, এবং তাদের জীবন চর্চাটা কেমন হয়ে যায়, বিহঙ্গের ন্যায়, বিহঙ্গ মানে পাখিদের ন্যায়। তাদের পাখিদের তো আর খাবারের কোনো ঠিক নেই, থাকারও ঠিক নেই, তারা কি করে ফুটে ফুটে যা পায় তাই খেয়ে প্রাণ ধারণ করে থাকে। তা যারা একনিষ্ঠ বৈরাগী সাধন, তারা কেবলমাত্র জীবন ধারণ করার জন্য মাদকরি বৃত্তি অবলম্বন করে, অর্থাৎ সেই পাখিদের ন্যায় যা কিছু পেল খেয়ে প্রাণ ধারণ করে যাতে শরীরটা টিকে থাকে, সেজন্য তারা কি করে পাখিদের মতন যা পায়, যা কিছু ঈশ্বরের ইচ্ছায় উপলব্ধ হয় তা গ্রহণ করে তারা পরিচিন্তন করে। এটা সম্ভব কি করে হয়েছে? আরে সেও তো তার পিতা মাতা ছিল, ভাই বন্ধু আত্মীয় স্বজন ছিল, তাদেরকে মনে আসে ত্যাগ করতে পেরেছে কিভাবে? এই বলিপাতা শ্রবণ করে করে তার যখন স্বাভাবিকভাবে জ্ঞান উৎপন্ন হয়েছে, প্রভুর কৃপা হয়েছে, সে ধীরে 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 সংসার থেকে পৃথক হয়ে গেছে। ভগবান তিনি অত্যাধিক মাত্রায় প্রসন্ন হন তার কথা যদি কেউ শ্রবণ করে। এই হরিকথার মধ্যে এমনই দিব্য শক্তি সন্নিহিত আছে, এত শক্তি যে আমাদের কোন আচার্যই তার পূর্ণ বর্ণনা করতে পারে। নেতি নেতি মানে তার কৃপার কথা, তার শক্তির কথা বলে শেষ করা যায়। নেতি নেতি শব্দ প্রয়োগ হয়েছে। গোপ কুমার তিনি দেবরাজ ইন্দ্র হয়ে তিনি সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণুর সেবা করছে। তো অন্ধকার দিনের পাঠের দিন আমরা এখানেই দেব। এর পরবর্তী অংশ তিনি ব্রহ্ম লোকাদিতে যাবেন, কেমন ভাবে যাবেন, এই মন্ত্র জপ করে সেখানে গিয়েও তিনি ব্রহ্মার পদ প্রাপ্ত হবেন, সেখানে তিনি প্রভুর সেবা করবেন এবং অন্যান্য সমস্ত লোকে তিনি যাবেন, সেগুলি আমরা ক্রমান্বয়ে এই কার্তিক ব্রতকে লক্ষ্য করে নিত্য প্রতি এই সায়ংকালে সন্ধ্যাবতীর পরে আমরা শ্রবণ করব। অত অদ্যকার দিনের হরিকথার বিরাম এই স্থানে। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী বৃহৎ ভাগবত অমৃত কি জয়। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ আপন আপন শ্রী গুরু মহারাজ সমাগত ভক্ত মন্ডলী কি জয়। আজকের আনন্দ কি জয়। জয় শ্রী রাধে কৃষ্ণ নিতাই গৌর হরি।